বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 25 অক্টোবর, 9 কার্তিক এবং ফার্সি 3 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে ইসরায়েলি হামলার হুমকির প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবের বক্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের স্থানীয় নির্বাচনে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের নাম পাঠাতে ওবায়দুল কাদেরের নির্দেশ সম্পর্কে আলাদা 2টি প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পরমাণু আলোচনা নিয়ে আমেরিকা ও ইউরোপ সিদ্ধান্তহীনতায় ভুগছে, মন্তব্য ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুক আটক, মন্ত্রিসভা বাতিল, জরুরি অবস্থা ঘোষণা করেছে সামরিক বাহিনী। নোয়াখালীতে সংখ্যালঘুদের উপর হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে বিএনপি ও জামায়াতের 11 নেতাকর্মী আটক। এবং ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকে করোনার মতো ভাইরাস বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন তার দেশের সঙ্গে পরমাণু আলোচনায় আমেরিকা ও ইউরোপ সিদ্ধান্তহীনতায় ভুগছে। তিনি রোববার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিমান্বিত জন্মদিবস উপলক্ষে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে দেয়া এক বক্তৃতায় এ মন্তব্য করেন। রোববার মানবতার মুক্তিদূত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত ইমাম জাফর সাদিক আলাইহি সালামের পবিত্র জন্মদিবস উপলক্ষে প্রেসিডেন্ট রাইসির নেতৃত্বে একটি পদস্থ সরকারি প্রতিনিধি দল এবং তেহরানে অনুষ্ঠিত ইসলামী ঐক্য সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধিরা সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে যান। এ সময় সর্বোচ্চ নেতার ভাষণের আগে এক বক্তৃতায় সাইয়েদ ইব্রাহিম রাইসি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য শ্রেষ্ঠ উপহার বলে বর্ণনা করেন। তিনি বলেন, মহানবীকে অনুসরণ ও মহান আল্লাহর উপর নির্ভর করে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি ইরানি জনগণকে সঙ্গে নিয়ে এক বিশাল বিপ্লব করেছিলেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, বর্তমানে দেশের অধিকাংশ জনগোষ্ঠীকে করোনা ভাইরাসের টিকার আওতায় এনে জনগণের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন করেছে তার সরকার। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোকে গুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিথাইল উলিয়ানভ বলেছেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ইসলামী প্রজাতন্ত্র ইরান যে গ্যারান্টি চাইছে তা শুধু যুক্তির কথা নয় বরং সাধারণ জ্ঞানের কথা। গতকাল উলিয়ানভ তার টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন। উলিয়ানভের এক অনুসারী তার কাছে জানতে চেয়েছেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ইরান যে গ্যারান্টি চাইছে, মার্কিন প্রশাসন তা দিতে অস্বীকৃতি জানাচ্ছে কেন? এ প্রশ্নের জবাবে মিখাইল উলিয়ানভ বলেন, ইরান পরমাণু সমঝোতার ব্যাপারে যে গ্যারান্টি চাইছে তা শুধু যৌক্তিক এবং গ্রহণযোগ্যই নয়, বরং এটি সাধারণ জ্ঞানের কথা এবং কূটনীতিতে এর ব্যবহার রয়েছে। রুশ কূটনীতিক গতকাল তার আরেকটি টুইটার পোস্টে বলেছেন, ভিয়েনা আলোচনাকে যদি সফল করতে হয় তাহলে যত দ্রুত সম্ভব ইরানের বিরুদ্ধে একতরফাভাবে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভানসি জুলাই মাসে বলেছিলেন, ইরান আমেরিকার কাছে এই গ্যারান্টি চেয়েছে যে তারা ভবিষ্যতে আর কখনও পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাবে না। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েল বাজেট তৈরি করেছে বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সে ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি। তিনি রোববার নিজের অফিসিয়াল টুইটার পেজে ফার্সি, ইংরেজি ও হিব্রু সহ কয়েকটি ভাষায় প্রকাশিত এক বার্তায় ওই আহ্বান জানান। সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যমগুলো খবর দেয়, ইরানি পরমাণু স্থাপনাগুলোতে হামলা সক্ষমতা গড়ে তুলতে ইসরায়েল সরকার তাদের পার্লামেন্টের কাছে $150 কোটি বাজেট চেয়েছে। প্রকাশিত খবরে বলা হয়, চলতি বছরের জন্য $100 কোটি বাজেট চাওয়া হয়েছে এবং আগামী বছর বাকি $50 কোটি নেয়ার পরিকল্পনা করেছে তেল আবিব সরকার। তবে ইহুদিবাদী ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এ সংক্রান্ত বিল পাশ হলেই কেবল এই অর্থ পাবে প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সরকার। এই খবরের প্রতিক্রিয়ায় আলি শামখানি তার টুইটার বার্তায় লিখেছেন, ইরানের বিরুদ্ধে নাশকতা চালানোর জন্য $150 কোটি বাজেট বরাদ্দ দেওয়ার পরিবর্তে ইসরায়েলের উচিত ইরানের প্রতিশোধমূলক হামলার ক্ষতি কাটিয়ে নিজের পুনর্গঠনের জন্য $1,000,000,000 বাজেট বরাদ্দ দেয়া। সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুককে আটক করা হয়েছে, এর ফলে দেশটিতে নতুন করে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা জোরদার হয়েছে। আল জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, এর মধ্যে দেশটির সামরিক বাহিনী অন্তর্বর্তী মন্ত্রিসভা বাতিল ও রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। সামরিক বাহিনী তথ্য বিভাগ জানিয়েছে, সেনা অভ্যুত্থানের প্রতি সমর্থন দিতে রাজি না হয় প্রধানমন্ত্রী হামদুককে আটক করে অজ্ঞাত স্থানে নেওয়া হয়েছে। এর আগে গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবন অবরুদ্ধ করে সামরিক বাহিনী এবং তারপর তাকে আটক করে বাড়ি থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। আজ ভোরের আগেই তাকে আটক করা হয়েছে। গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে, সুদানের বেসামরিক প্রশাসনের আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছেন শিল্পমন্ত্রী ইব্রাহিম আল শেখ, তথ্যমন্ত্রী হামজা বালুল এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ফয়সাল মোহাম্মদ সালে। সুদানের সামরিক বাহিনীর জেনারেল হেমেদতি এবং বুরহান প্রধানমন্ত্রী আবদুল্লাকে গৃহবন্দী এবং পরে তাকে আটক করেন। 2019 সালে যে গণবিস্ফোরণের মুখে সাবেক স্বৈরশাসক ওমর আল বশির ক্ষমতাচ্যুত হন, তার সুযোগ নিয়ে সামরিক বাহিনীকে সুদানের রাজনীতিতে শক্ত অবস্থানে রেখেছেন এই দুই জেনারেল। সুদানের প্রফেশনাল অ্যাসোসিয়েশন পরিস্থিতিকে সামরিক অভ্যুত্থান বলে মন্তব্য করে জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে মন্দির, পূজা মণ্ডপ, দোকানপাট ও বাড়িঘরে হামলার ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জামায়াতে ইসলামের নেতাসহ 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সম্পর্কে এখন আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে মন্দির, পূজা মণ্ডপ, দোকানপাট ও বাড়িঘরে হামলার ঘটনায় উস্কানি দেবার অভিযোগে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং জামাতের নেতাসহ আরও 11 জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ। আজ সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, গত 24 ঘন্টায় জেলার বেগমগঞ্জ, সদর, চাটখিল ও সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে এই 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ঘটনার মূল উস্কানিদাতাদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা ফয়সল ইমামকে অন্যতম নেতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া চৌমুহনীতে হামলা ও ভাঙচুর চলাকালে ফয়সল সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জানান, সরকার বিরোধী গোপন বৈঠক, সরকার হটানোর জন্য উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ সহ আরও একাধিক অভিযোগে জামাত সমর্থিত সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে 15 অক্টোবর চৌমুহনীতে তৌহিদি জনতার নামে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ সহ মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় অপর 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিএনপির জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান অভিযোগ করেছেন, পুলিশ প্রকৃত অপরাধীদের না খুঁজে ক্ষমতাসীনদের দলের তালিকা ধরে বিএনপিকে রাজনৈতিকভাবে ঘায়েল করার উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান পরিচালনা করছে এবং স্বেচ্ছাসেবক দল ও যুব দলের একাধিক নেতাকে গ্রেপ্তার করেছে। পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বেগমগঞ্জের বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে হামলার ঘটনায় এ পর্যন্ত 11টি মামলা রুজু হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত 135 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 64 জন এজাহারভুক্ত আসামি আর 71 জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। ওদিকে চট্টগ্রামের পূজা মণ্ডপে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার 15 জন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা শুনানি শেষে এই আদেশ দেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহের কথা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি বার্তা পাঠিয়েছেন। বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বার্তাটি হস্তান্তর করেন। এ সময় হাইকমিশনার একটি ফটো অ্যালবাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1974 সালে ওয়াইসি শীর্ষ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তান সফরের ছবির পেইন্টিং এবং ভিডিও ফুটেজ উপহার দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মৃতি স্মারক হস্তান্তর করার জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাকিস্তান কর্তৃক বাংলায় একটি ক্যালিগ্রাফি বই প্রকাশের প্রশংসা করেন শেখ হাসিনা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকে করোনার মতো ভাইরাস বলে মন্তব্য করেছেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, করোনা হলো একটা ভাইরাস, সেরকম ভারতীয় জনতা পার্টি বা বিজেপি হলো একটা ভাইরাস। করোনা ভাইরাসের ভ্যাকসিনের নাম কোভিশিল্ড আর ভারতীয় জনতা পার্টির ভ্যাকসিনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ সোমবার কুচবিহার জেলার দিনহাটায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিজেপিকে তীব্র কটাক্ষ করে বলেন, বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। তিনি বলেন, আজকে যে সংখ্যক মানুষ এই সভাস্থলে আছেন, যদি তারা গিয়ে ইলেকট্রনিক ভোট যন্ত্রে 3 নম্বর বোতাম টিপে দেয়, তাহলে বিজেপি কুচবিহার থেকে ভোকাট্টা হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। এই নির্বাচন শুধুমাত্র কুচবিহার বা দিনহাটার নির্বাচন নয়। আপনাদের অনুরোধ করব, এমনভাবে ভোট দেবেন প্রার্থী উদয়ন গুহ নয়, দিনহাটার প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে। এই 4টে উপনির্বাচনের দিকে গোটা দেশবাসী তাকিয়ে আছে বলেও মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। আবারও আফগান পরিস্থিতি। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব মুজাহিদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের সীমান্ত এলাকাগুলোতে আগ্রাসন চালানোর অধিকার কারণেই। তিনি রোববার প্রকাশিত এক অডিও বার্তায় আরও বলেছেন, আফগানিস্তান এমন একটি অত্যাধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলবে যেখানে সেনাবাহিনীর পাশাপাশি একটি শক্তিশালী বিমান বাহিনী থাকবে। গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে বড় ধরনের কোনো সংঘর্ষ বা রক্তপাত ছাড়াই গোটা আফগানিস্তানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। এর ফলে গত দুই দশকে আমেরিকা ও মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো আফগানিস্তানে যত সমরাস্ত্র এনেছিল এবং আফগান সামরিক বাহিনীকে যত প্রশিক্ষণ দিয়েছিল তার সব তালেবানের নিয়ন্ত্রণে চলে আসে। শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্বের সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পরমাণু স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলা চালাতে ইহুদিবাদী ইসরায়েল বাজেট তৈরি করছে বলে তাদের গণমাধ্যমে খবর প্রকাশের পর ইরানও এ ব্যাপারে কঠোর পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
সাম্প্রতিক দিনগুলোতে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি কর্মকর্তাদের হুমকি ও উস্কানিমূলক বক্তব্য বেড়েছে। ইরানের পরমাণু স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েল বাজেট তৈরি করছে বলে তাদের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ইসরায়েলি এই হুমকির প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ইরানের বিরুদ্ধে নাশকতা চালানোর জন্য $150 কোটি বাজেট বরাদ্দ দেওয়ার পরিবর্তে ইসরায়েলের উচিত ইরানের প্রতিশোধমূলক হামলার ক্ষতি কাটিয়ে নিজের পুনর্গঠনের জন্য $1,000,000,000 বাজেট বরাদ্দ দেওয়া। ইসরায়েলি কর্মকর্তারা গত এক দশকে ইরানের বিরুদ্ধে বহুবার হুমকি দিয়েছেন। যদিও তারা জানে যে ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ করার ক্ষমতা তাদের নেই এবং কোনো হুমকি তারা বাস্তবায়ন করতে পারবে না, তারপরও যদি তারা ইরানের বিরুদ্ধে সামান্যতম আগ্রাসনের দুঃসাহস দেখায় তাহলে কঠিন জবাব পাবে, যার ফলে ইসরায়েল ধ্বংস হয়ে যেতে পারে। আর এটা উপলব্ধি করেই ইসরায়েল অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে ইরানকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতে ইরানের বিরুদ্ধে তাদের নতুন কর্মকৌশল তুলে ধরেন। অনেক বড় পরিসরে যুদ্ধে জড়াবার পরিবর্তে ছোট পরিসরে ইরানে সামরিক হামলা চালানোর পরিকল্পনার কথা জানান তিনি। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের ব্যাপারে ইসরায়েলের এসব বাগাড়ম্বরের আলোকে দুটি জরুরি বিষয় উল্লেখ করা প্রয়োজন। প্রথমত, ইসরায়েলের এসব কথাবার্তা ও হুমকি আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন এবং ইসরায়েলের এই আচরণের ব্যাপারে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদ দায়িত্ব এড়াতে পারে না। দ্বিতীয়ত, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক আগ্রাসনের কঠিন পরিণতি ভোগ করতে হবে ইসরায়েলকে, আর এটা বুঝতে পেরেই ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির মার্কিন প্রচেষ্টা অচলাবস্থার সম্মুখীন হওয়ায় ইসরায়েল খুবই চিন্তিত হয়ে পড়েছে। কেননা ইরানের অধিকার ফিরিয়ে দেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো পথ খোলা নেই। এ অবস্থায় ইসরায়েল যদি ভেবে থাকে যে নতুন নতুন নাটক সাজিয়ে ইরানকে বেকায়দায় ফেলতে পারবে তাহলে তারা ভুল করবে। ইরানকে পরীক্ষা করার চরম মূল্য দিতে হবে ইসরায়েলকে। ইসরায়েল এই ঝুঁকি নিতে গেলে তারা ধ্বংস হয়ে যেতে পারে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত 160টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের পরপরই ব্রিফিং করে সরকারি দ্বারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয়নি। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল থেকে নাম পাঠানোর ক্ষেত্রে বিতর্কিত ব্যক্তিদের নাম বাদ দিয়ে দলের পরীক্ষিত এবং ত্যাগীদের নাম কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে এই নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে, এমনটি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জমা দেওয়া হচ্ছে। ওবায়দুল কাদের জানান, ইতিমধ্যেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছু কিছু স্থানে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এর আগের ধাপে গত 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত 160 ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরপরই ব্রিফিং করে সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয়নি। তিনি বলেছেন, সরকার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে সব রকম সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে।
সংবিধান অনুযায়ী সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সরকার সকল ধরনের সহযোগিতা করে আসছে। আমরা আশা করব নির্বাচন কমিশন পরবর্তী ধাপে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর এবং কঠোর পদক্ষেপ নেবে।
এ অবস্থায় নির্বাচন কমিশন আগামী 12 নভেম্বর দ্বিতীয় ধাপে সারা দেশে 448টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তবে দ্বিতীয় ধাপেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে রয়েছেন 30 জনের অধিক চেয়ারম্যান প্রার্থী। তারা সবাই আওয়ামী লীগের মনোনীত এবং এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা জয়ী হতে যাচ্ছেন। আর আগামীকাল 26 অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, আরও কিছু প্রার্থী বিনা ভোটেই চেয়ারম্যান হয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা জানান, দ্বিতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সংখ্যা আরও বাড়তে পারে। উল্লেখ্য, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধী বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল অংশগ্রহণ না করলেও এবারের নির্বাচনকে কেন্দ্র করেও সংঘাত সংঘর্ষ বেড়েই চলছে। প্রতিদিনই বিভিন্ন স্থানে ঘটছে হানাহানি, বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, সংঘাতে হতাহতের ঘটনাও ঘটছে। যশোরে নির্বাচনকে উপলক্ষ করে বেনাপোলে বোমা বানানোর সময় গত শনিবার 3 জন গুরুতর আহত হয়েছেন। ফরিদপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে শনিবার সকালে 1 জন নিহত হয়েছেন। এ নিয়ে দিনভর সংঘর্ষে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, শ্রোত বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের অনুষ্ঠান পরিবেশনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম বলেছেন, শরীরের প্রশান্তি আছে অল্প আহারে, নফসের প্রশান্তি রয়েছে গুনাহের স্বল্পতাতে, কালবের প্রশান্তি রয়েছে দুনিয়ার প্রতি অল্প গুরুত্ব দেয়াতে, এবং জবানের প্রশান্তি রয়েছে অল্প কথাতে।
খুবই গুরুত্বপূর্ণ একটি বাণী শুনলাম। আমরা সবাই এই বাণীগুলোর আলোকে নিজেদের জীবন করার চেষ্টা করব, এ প্রত্যাশা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেইলটি পাঠিয়েছেন বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বন্ধন অ্যান্ড লাকি শ্রোতা সংঘের সভাপতি নজরুল ইসলাম। রেডিও তেহরানের চিঠিপত্রের আসর প্রিয়জন সম্পর্কে তিনি লিখেছেন, প্রিয়জনে সাহিত্যিক শ্রোতা বন্ধুদের চিঠি আমাকে দারুণভাবে আকৃষ্ট করে। এছাড়া চিঠি পড়ার পাচনভঙ্গি, কণ্ঠের জাদুকরি ছোঁয়াও মুগ্ধ করার অন্যতম হাতিয়ার। প্রিয়জনে সবার চিঠি সমানভাবে গুরুত্ব পাই। সাহিত্য রসে ভরপুর চিঠিগুলোর নির্যাস নিতে খুব ভালো লাগে। সত্যি এ এক বিচিত্র অনুভূতি।
কিন্তু আপনি থামলেন কেন? ওনার চিঠি তো এখনো শেষ হয়নি।
আসলে না থেমে কোনো উপায় নেই। আমাদের শ্রোতা বন্ধুরা এত সুন্দর করে চিঠি লিখেন যে পুরো চিঠি পড়তে গেলে মাত্র কয়েকটি চিঠিতেই আসরের নির্ধারিত সময় শেষ হয়ে যাবে। তবে শ্রোতাদের লেখা মানসম্মত চিঠিগুলো যেহেতু আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়, তাই এখানে কম করে পড়লেও শ্রোতা বন্ধুরা কিছু মনে করবেন না বলে আমরা প্রত্যাশা করি।
আপনি ঠিকই বলেছেন আশরাফ ভাই, একদম ঠিক বলেছেন। আমাদের বিজ্ঞ শ্রোতারা বাস্তবতা ভালোভাবেই উপলব্ধি করতে পারেন বলে আমাদের বিশ্বাস। তো চমৎকার চিঠিটির জন্য নজরুল ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে মনীষা রায় পাঠিয়েছেন পরের মেলটি। প্রীতি ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, গত 29 সেপ্টেম্বর রেডিও তেহরান থেকে পরিবেশিত অনুষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি। এতে থাইরয়েড নিয়ে ইরানে গবেষণারত বাংলাদেশি পুষ্টিবিদ ডাক্তার হেদায়েতুল্লাহ সাজুর মহামূল্যবান সাক্ষাৎকার আমার কাছে অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী মনে হয়েছে। এরকম গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান উপহার দেয় আমি অন্তরের অন্তঃস্থল থেকে রেডিও তেহরানকে ধন্যবাদ জানাই।
স্বাস্থ্য কথা অনুষ্ঠান থেকে উপকার পেয়েছেন জেনে ভালো লাগলো। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও মতামত জানাবেন। অনুষ্ঠানের এ পর্যায়ে ক্লাব কার্যক্রমের একটি খবর, এটি পাঠিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব সার্ক বাংলাদেশের ভাইস চেয়ারম্যান তসলিমা আক্তার লিমা। তিনি জানিয়েছেন, গত 1 অক্টোবর বিকেলে সাউথ এশিয়া রেডিও ক্লাব সার্ক বাংলাদেশের 24তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ক্লাবের 2 যুগ পূর্তি উৎসব উপলক্ষে কেন্দ্রীয়ভাবে সিলেট পর্যটন মোটেলে এবং লাক্কাতুরা চা বাগানে অত্যন্ত আনন্দঘন পরিবেশে দুটি আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সার্ক এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবালের পরিচালনায় অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও সার্ক এর প্রধান উপদেষ্টা ডক্টর মীর শাহ আলম।
সাউথ এশিয়া রেডিও ক্লাব সার্ক বাংলাদেশের 24তম বর্ষপূর্তিতে সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদুত হোসেন পাঠিয়েছেন 2টি মেল। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে 2 অক্টোবর প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস আমার খুব ভালো লেগেছে। অনুষ্ঠান থেকে আমরা জানতে পারি যে ইরাকের বিরুদ্ধে ইরানের যুদ্ধের মূলধন ছিল জনসমর্থন। আন্তর্জাতিক সম্প্রদায় ইরানকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালে ইরান তাতে ইতিবাচকভাবে সাড়া দেয়। আসলে এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ, আর ইরাক যেহেতু অন্যায়কারী সেহেতু তারা এ যুদ্ধে জয়লাভ করতে পারেনি। অন্য একটি মেইলে শাহাদাত ভাই একটি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন ইরানের মানুষ সকালে কি ধরনের নাস্তা করে।
আসলে ইরানিরা সকালের নাস্তায় সাধারণত পনির, বাটার, মোরব্বা, ডিম অথবা মধু দিয়ে রুটি খান। আবার অনেকে পনিরের সাথে আখরোট, শসা ও টমেটো খেয়ে থাকেন। তবে গ্রাম কিংবা শহর সব এলাকার মানুষের নাস্তায় চা অনেকটা বাধ্যতামূলক বলা যায়।
শাহাদুত ভাইয়ের প্রশ্নের উত্তর দেয়া হলো, আশা করি তার কৌতূহল মিটেছে। আমাদের অন্যান্য শ্রোতারাও প্রশ্ন পাঠাতে পারেন, আমরা সাধ্যানুযায়ী চেষ্টা করব উত্তর দিতে। আসরের এ পর্যায়ে আমরা কথা বলব এক বাংলাদেশি শ্রোতাবন্ধুর সঙ্গে। প্রথমেই তার পরিচয় জানা যাক।
আমি মোহাম্মদ চানমিয়া, সভাপতি সাউথ এশিয়া রেডিও ক্লাব সিলেট জেলা শাখা। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, ব্যবসার পাশাপাশি রেডিও শোনার আগ্রহ আমার খুবই বেশি এবং শুনি।
ভাই মোহাম্মদ, চানমিয়া, আপনাকে প্রিয়জন আসরে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কবে থেকে রেডিও তেহরান শুনছেন এবং কিভাবে এ বেতারের সন্ধান পেলেন?
আমি আসলে শ্রোতা হিসাবে অনেক পুরনো, কিন্তু রেডিও তেহরান আমি আসলে শুনতেছি 2020 সাল থেকে। আর এটি আমাকে শোনার জন্য উদ্বুদ্ধ করেন আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশের চেয়ারম্যান দিদারুল ইকবাল।
তো একজন নতুন শ্রোতা হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি, ঠিক কোন কোন বৈশিষ্ট্যের কারণে আপনি রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন?
আসলে রেডিও তেহরান এর জন্যই আমার ভালো লাগে। আর তার বৈশিষ্ট্যগুলো হলো, নিখুঁতভাবে ইসলামের আইনবিধি, ইসলামের দৃষ্টিভঙ্গি, ইসলামের আচার আচরণ সুন্দরভাবে শ্রোতাদের মধ্যে প্রচারণা করছে, এবং এতে করে সমাজ, দেশ এবং প্রত্যেকটি শ্রোতা উপকৃত হচ্ছে। রেডিও তেহরান থেকে আমরা যেই ইসলামী তত্ত্বগুলি আমরা পাচ্ছি, হাদিস কোরআন সম্পর্কে যে আলোচনাগুলো আমরা পাচ্ছি, ওই আলোচনাগুলো অন্যান্য বেতার থেকে এরকমভাবে প্রচার হয় না বা পাচ্ছি না। আর ওই দিক থেকে রেডিও তেহরানের অনুষ্ঠানগুলো বা রেডিও তেহরান সম্পর্কে আমার যে একটা ধারণা, আসলে এখন আমি অতি ব্যস্ততার মধ্যেও রেডিও তেহরানের অন্তত ফেসবুক লাইভটা না শুনলে অনেক কিছু মিস করি, যে আমার খুব খারাপ লাগে।
ইসলামী অনুষ্ঠানমালার জন্য আপনি রেডিও তেহরান শুনছেন, তো আমাদের অনুষ্ঠানগুলোর মধ্যে কোন কোন অনুষ্ঠান আপনার বেশি ভালো লাগে?
রেডিও তেহরানের প্রচারিত প্রত্যেকটা অনুষ্ঠানই মানসম্মত, তবে সবচেয়ে বেশি ভালো লাগে প্রিয়জনে শ্রোতাদের চিঠিপত্রের জবাব এবং চমৎকার লাগে রংধনু অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানটি আসলে মনোমুগ্ধকর।
তো চানমিয়া ভাই, রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধিতে আপনারা ক্লাবের পক্ষ থেকে কি ধরনের কর্মসূচি পালন করে যাচ্ছেন?
ক্লাব কার্যক্রম বলতে, রেডিও তেহরানের প্রচারণায় আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি কিভাবে শ্রোতাদের মধ্যে আরও প্রচার করা যায় এবং প্রসার করা যায়। আমরা শুধু ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রচার করতেছি না, আমাদের বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন কার্যক্রম বিভিন্ন পত্রপত্রিকায় আমরা নিয়মিতই দিয়ে থাকি, এবং প্রত্যেকটা পত্রপত্রিকায় আমাদের নিউজগুলো অতি যত্ন সহকারে প্রচার করে থাকে। তো ওই হিসাবে অঙ্ক করলে আমাদের ইরানের শ্রোতা বৃদ্ধি উভয়ভাবে হচ্ছে, আমাদের ক্লাবের কার্যক্রমের মাধ্যমে হচ্ছে, এবং ওই কার্যক্রমগুলো পত্রিকাতে দেওয়ার ফলে অন্যান্য মানুষ অন্তত চোখে দেখতেছে রেডিও তেহরান বলতে একটা রেডিও মাধ্যম আছে।
সবশেষে আপনার কোনো পরামর্শ বা প্রস্তাব থাকলে আপনি তাও দিতে পারেন।
আমার দাবি বা প্রস্তাব হলো, রেডিও তেহরান শ্রোতা ক্লাব কার্যক্রম নিয়ে যেই প্রতিযোগিতার আয়োজন করেছে, আমি চাই যে প্রত্যেকটা শ্রোতা ক্লাব তার যথাযথ মর্যাদা এবং মূল্যায়ন তারা যেতে পায়।
কর্মমুখর শ্রোতা ক্লাবগুলো অবশ্যই যথাযথ মূল্যায়ন পাবে, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য চানমিয়া ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। ভারতের আসামের বড়পেটা থেকে আব্দুস সালাম সিদ্দিক পাঠিয়েছেন বেশ কিছু মেইল। একটি মেইলে তিনি রেডিও তেহরানের বিশ্ব সংবাদ সম্পর্কে একটি সার্বিক মূল্যায়ন করেছেন। লিখেছেন, গত প্রায় চার দশক ধরে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের সাথে আমার ওতপ্রোতভাবে লেগে থাকা, ভালোবাসা এবং জীবন ঘনিষ্ঠ করে নেবার একটিমাত্র কারণ, তা হল এ বেতার থেকে প্রচারিত প্রতিদিনের শ্রোতানন্দিত বিশ্ব সংবাদ।
সত্য প্রকাশ ও প্রচার যার একমাত্র লক্ষ্য, উদ্দেশ্য ও মূল মন্ত্র।
রেডিও তেহরানের বিশ্ব সংবাদ সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগলো। আশা করি চিঠি লেখা অব্যাহত রাখবেন। বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদাহ থেকে হরিদাস রায় পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, স্বাস্থ্যকথা অনুষ্ঠানে কোভিড-19 রোগের লক্ষণ নিয়ে প্রচারিত একটি আলোচনা তার ভালো লেগেছে, তবে কোন অনুষ্ঠানটির ব্যাপারে তিনি এ মতামতটি জানিয়েছেন তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি। আশা করি পরবর্তীতে কোনো অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাবেন দিন তারিখ উল্লেখ করে। চিঠি লেখার জন্য হরিদাস রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসরের এ পর্যায়ে রেডিও তেহরানের 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে IRIV ফ্যান ক্লাব বাংলাদেশ আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে একজনের লেখার কিছু অংশ তুলে ধরব। আজকের লেখাটি বাংলাদেশের ঝিনাইদহের শ্রোতা মোহাম্মদ আব্দুস সেলিমের লেখা। তিনি ওই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। আব্দুস সেলিম ভাই লিখেছেন, বিশ্বের শক্তিধর দেশগুলো নিজেদেরকে জানান দিতেই মূলত তাদের বাংলা কার্যক্রম পরিচালনা করেন, কিন্তু রেডিও তেহরান এর সম্পূর্ণ বিপরীত। মুসলমানদের সার্বিক বাস্তব অবস্থা তুলে ধরতে যেন রেডিও তেহরান। রেডিও তেহরান না থাকলে বিশ্ব কূটকৌশলীদের অবতৎপরতা এবং বিশ্ব মুসলিমদের প্রকৃত অবস্থা সহ অনেক বিষয় সম্পর্কে ঘোর অন্ধকারে থেকে যেত বাঙালিরা।
এরপর আব্দুস সেলিম ভাই ইরানের বিরুদ্ধে ইরাকে চাপিয়ে দেয়া যুদ্ধ, ইরাক ও সিরিয়ায় IS জঙ্গি গোষ্ঠীর বর্বরতা, আহলে বাইতের আদর্শ প্রচার, ইয়েমেন, ফিলিস্তিন সহ বিভিন্ন ইস্যুতে ইরানের ভূমিকা তুলে ধরা সহ রেডিও তেহরানের বৈশিষ্ট্য তুলে ধরেছেন।
আব্দুস সেলিমকে ধন্যবাদ ও অভিনন্দন চমৎকার লেখাটির মাধ্যমে প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জেতার জন্য। বাংলাদেশের পাবনা জেলার আতাইকুলার নন্দনপুর থেকে মোহাম্মদ আল জায়েদ ইসলাম জসিম পাঠিয়েছেন এই মেইলটি। তিনি এই চিঠিতে ফার্সি শিক্ষা নামে একটি অনুষ্ঠান প্রচারের প্রস্তাব দিয়েছেন, সেই সাথে শেখ সাদি, ফরিদুদ্দিন আত্মার সহ ইরানি কবি সাহিত্যিকদের বিভিন্ন গ্রন্থ নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন।
আপনার প্রস্তাবিত দুটি অনুষ্ঠানই ইতোপূর্বে প্রচার করা হয়েছে। ফার্সি ভাষা শিক্ষার আসর এবং পারস্য প্রতিভা বিশ্বের গর্ব নামের দুটি অনুষ্ঠানই আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে। তারপরও আপনার প্রস্তাবটি আমাদের বিবেচনায় থাকল। চিঠি লেখার জন্য জসিম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের শেষ চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওপাড়া থেকে, আর পাঠিয়েছেন নিজামউদ্দিন শেখ। তিনি লিখেছেন, গত 30 সেপ্টেম্বর তারিখে রংতুনু আসরে যে গল্পটা শোনানো হয় সেটা ছিল বেশ প্রাণবন্ত ও শিক্ষণীয়। 70-এর দশকে আমি স্কুল লাইফে এই গল্পটা কবিতার মাধ্যমে পড়েছিলাম, যা আমার এখনও মুখস্থ আছে। কবিতাটির কবি ছিলেন সম্ভবত শেখ সাদি রহমতুল্লাহ আলাই। সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
নিজামুদ্দিন ভাইকে ধন্যবাদ অনুষ্ঠান শোনার পাশাপাশি মতামত জানিয়ে চিঠি লেখার জন্য। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকজন শ্রোতার চিঠির প্রাপ্তি স্বীকার করছি। বাংলাদেশের দিনাজপুর জেলার মৌলভীর ডাঙ্গা বিশ্ব বেতার শ্রোতা সংঘ থেকে খন্দকার HR হাবিব, শরীফা আক্তার পান্না কিশোরগঞ্জ থেকে, রংপুর থেকে আতাউর রহমান রঞ্জু, ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শিউড়ি থেকে মুন্সী দরুদ, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধানচন্দ্র স্যানেল এবং উত্তর চব্বিশ পরগনা জেলার মহেন্দ্রনগর থেকে ভাস্কর পাল।
চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন আরবি রবিউল আওয়াল মাস চলছে। এ মাসেই পৃথিবীতে এসেছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে তাঁকে নিবেদিত একটি গান। কবি কাজী নজরুল ইসলামের লেখা নাতে রাসুলটি গেয়েছেন বাংলাদেশের তরুণ শিল্পী রেহান, পৃথ্বীরাজ, সাইফ জামান ও সেতু।
তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে।
হেরা হতে হেরে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেরে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টল মল টলে, তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টল মল টলে। খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 25 অক্টোবর সোমবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। বিএনপির অস্তিত্ব শুধু ফেসবুক আর অনলাইনে, বলেছেন সেতুমন্ত্রী দৈনিক প্রথম আলো। মিতু হত্যার জট খুলতে গিয়ে একের পর এক রহস্য উন্মোচন, দৈনিক কালের কণ্ঠ। বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের খুঁজে বের করতে কমিশন চেয়ে হাইকোর্টে রিট, দৈনিক যুগান্তর। নোয়াখালীতে মন্দিরে হামলা, যুবদল জামাত নেতাসহ গ্রেপ্তার আরও 11, দৈনিক মানবজমিন। দারিদ্র বিমোচনে দক্ষিণ এশীয় দেশগুলোর কাজ করা উচিত, বলেছেন প্রধানমন্ত্রী, দৈনিক ইত্তেফাক। এবারে কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। বিজেপি ভাইরাস, যার ভ্যাকসিন মমতা বন্দ্যোপাধ্যায়, দিনহাটা থেকে তোপ অভিষেকের, দৈনিক সংবাদ প্রতিদিন। 15 নভেম্বর থেকে স্কুল কলেজ খুলবে, মুখ্য সচিবকে তৈরি হতে নির্দেশ মুখ্যমন্ত্রীর, দৈনিক আনন্দবাজার পত্রিকা। এবং 100 কোটি ডোজের দাবি আসলে জুমলা, বিস্ফোরক মমতা, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেরাই নিজেদের ফাঁদে আটকে পড়েছে, তাই তারা এখন উভয় সংকটে। তারা না পারছে আন্দোলন জমাতে, না পারছে নির্বাচনে যেতে। তাদের রাজপথে কোনো অস্তিত্ব নেই, তাদের অস্তিত্ব শুধু ফেসবুক এবং অনলাইনে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সোমবার সকালে সচিবালয়ে তার দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় যেতে চায়, তবে তা ব্যালটের মাধ্যমে নয়, ভিন্ন কোনো অগণতান্ত্রিক ও চোরাগুলি পথে। বিএনপি আরও একটি 1/11 স্বপ্নে বিভোর, এদেশে আর এমন পরিস্থিতি তৈরি হবে বলে মনে হয় না।
মিতু হত্যার জট খুলতে গিয়ে একের পর এক রহস্য উন্মোচন, এই শিরোনামের খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার জট খুলতে গিয়ে একের পর এক রহস্য উন্মোচন করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। মামলার বাদী থেকে আসামি হয়ে কারাগারে গেছেন বাবুল। সর্বশেষ আসামি এহতেশামুল হক ওরফে ভোলার জবানিতে প্রকাশ পেয়েছে, মুসাকে হত্যার ভয় দেখিয়ে স্ত্রী হত্যায় বাধ্য করেছেন বাবুল। ওই হত্যায় ব্যবহৃত অস্ত্র কিনতে টাকাও দিয়েছিলেন বাবুল। এর আগে বাবুলের দাম্পত্য কলহ, পরকীয়া প্রেম সহ নানা তথ্যই প্রকাশ পেয়েছে। এসবের সঙ্গে নতুন যুক্ত হয়েছে বাবুলের পরিকল্পনা এবং অস্ত্রের জন্য টাকা দেওয়ার বিষয়টি। অনেক কিছু প্রকাশ পেলেও ধরা যাচ্ছে না হত্যায় সরাসরি অংশ নেওয়া মুসা শিকদারকে, যিনি বাবুল আক্তারের সোর্স হিসেবে পরিচিত। সেই মুসা কিভাবে হত্যায় অংশ নিলেন, কার নির্দেশ ও অর্থায়নে কোথা থেকে অস্ত্র সংগ্রহ করলেন, কিভাবে ভাড়াটিয়া খুনি ঠিক করেছেন, তা এখনও অজানা।
বঙ্গবন্ধু হত্যার কৌশলীদের খুঁজে বের করতে কমিশন চেয়ে হাইকোর্টে রিট। দৈনিক যুগান্তরের এই শিরোনামের খবরে বলা হয়েছে, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার ষড়যন্ত্রের নেপথ্যে থাকা কৌশলীদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। রিটে মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অর্থ সচিবকে বিবাদী করা হয়েছে। রিটে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিশন গঠনের নজির এবং সংশ্লিষ্ট আইনের আলোকে বিভিন্ন দেশের আদালত কর্তৃক প্রকাশিত রায়ের আলোকে যুক্ত তুলে ধরা হয়েছে। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য আগামী সপ্তাহে উপস্থাপন করা হবে বলেও জানিয়েছেন রিটকারী আইনজীবী।
দৈনিক ইত্তেফাক এক খবরে লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ক্ষুধা ও নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে এবং এ অঞ্চলের জনগণের কল্যাণে কাজ করা উচিত। আজ সোমবার গণভবনে বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রণীত বাংলাদেশের পররাষ্ট্র নীতি হল সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। বৈঠকে হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। বৈঠকে হাইকমিশনার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বার্তার একটি মূল কপি শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। 15 নভেম্বর থেকে স্কুল কলেজ খুলবে, মুখ্য সচিবকে তৈরি হতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। দৈনিক আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে বলা হয়েছে, শিলিগুড়িতে সোমবার প্রশাসনিক বৈঠক থেকে সরকারি বেসরকারি স্কুল ও কলেজ খোলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মুখ্য সচিবকে বলেন, পুজোর মরশুম শেষ হতেই অর্থাৎ ছট পুজো ও জগদ্ধাত্রী পুজোর পর যেন স্কুল কলেজ খুলে দেওয়া হয়, তার আগে প্রস্তুতির জন্য সময় দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি মুখ্য সচিবকে নির্দেশ দিয়ে বলেন, স্কুল কলেজ খোলার আগে প্রস্তুতির সময় দিতে হবে, দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল তাই কিছুটা সময় দিতে হবে স্কুলগুলোকে, যাতে স্কুল কর্তৃপক্ষ পরিকাঠামোগত কাজ সেরে ফেলতে পারে, তারপরেই স্কুল শুরু হবে। গত বছর 16 মার্চ থেকে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য বন্ধ করে দেওয়া হয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।
দৈনিক সংবাদ প্রতিদিন এক খবরে লিখেছে, মাস ফুরলেই 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে সোমবার উত্তরবঙ্গের দিনহাটায় নির্বাচনী প্রচারে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচারের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তিনি। করোনা ভাইরাস শ্যামাপোকার সঙ্গে বিজেপির তুলনা করলেন অভিষেক। একই সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির ভ্যাকসিন বলে উল্লেখ করলেন তিনি। একই সঙ্গে কংগ্রেসের বিরুদ্ধেও সরব হয়েছেন অভিষেক। 30 অক্টোবর কোচবিহারের দিনহাটায় বিধানসভা উপনির্বাচন। গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন সাংসদ নিশীথ প্রামাণিক। কিন্তু তিনি সাংসদ পদ ছাড়েননি, তাই এই কেন্দ্রে ফের বিধানসভা নির্বাচন হচ্ছে। এ নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন অভিষেক। বললেন, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি, তাই মানুষের ভোটে জিতে বিধায়ক পদ ছেড়ে দিয়েছেন। এরপরই গেরুয়া শিবিরের সঙ্গে করোনা ভাইরাসের তুলনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এটি দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবর। দেশে 100 কোটি টিকা সম্পন্ন, জোর কদমে প্রচার করেছেন মোদি সরকার। সেই নিয়ে অবশ্য শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। প্রধানমন্ত্রীকে তোপ দেওয়ার সুযোগ ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। রাজ্য কেন্দ্রের সংঘাত যদিও নতুন নয়, দুই সরকারের পদক্ষেপে কেউ কাউকে কটাক্ষ করতে ছাড়েন না। রোববার শিলিগুড়িতে বিজয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই 100 কোটি টিকাকরণ সম্পন্নের দাবি নিয়ে সরব হন। কেন্দ্রের এই প্রচারকে জুমলা বলে অভিহিত করলেন তিনি। মমতা ব্যানার্জি বলেন, ঢেরা প্যাটার্ন হচ্ছে 100 কোটি ডোজ দেওয়া হয়েছে। আরে ভাই, ওটা জুমলা, হজবরল। দেশে এখনও 35 কোটি মানুষ একটা ডোজ পায়নি। শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। পরমাণু আলোচনা নিয়ে আমেরিকা ও ইউরোপ সিদ্ধান্তহীনতায় ভুগছে, মন্তব্য ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুক আটক, মন্ত্রিসভা বাতিল, জরুরি অবস্থা ঘোষণা করেছে সামরিক বাহিনী। নোয়াখালীতে সংখ্যালঘুদের উপর হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে বিএনপি ও জামায়াতের 11 নেতাকর্মী আটক। এবং ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকে করোনার মতো ভাইরাস বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ। ¶¶